السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وآله وأصحابه ومن والاه. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، صدق الله العلي العظيم. সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে, দেশে থেকে, বিদেশে থেকে, কাছে থেকে, দূরে থেকে আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা আর ভূমিকার দিকে না গিয়ে আমরা মূল আলোচনার পর্বেই আমরা চলে যাচ্ছি। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হল রমাদানুল মোবারকের প্রস্তুতি তথা তৈয়ারি। প্রত্যেকটি জিনিসের একটি প্রস্তুতি গ্রহণ করতে হয়। আমি যখন বিদেশে সফর করতে যাব, এর আগে আমাকে একটি বেশ কিছুদিন আগের থেকে প্রস্তুতি গ্রহণ করতে হয়। আমি হজে যাব, আমার প্রস্তুতি দরকার। আমি একটি দোকান খুলব, আমার জন্য একটি তৈয়ারির প্রয়োজন রয়েছে। তো আমি রমাদান মাসকে আমি সাদর সম্ভাষণ জানাব, রমাদান মাসকে আমি গ্রহণ করব, রমাদান মাসে ইবাদত বন্দেগী করব, এর জন্য পূর্ব প্রস্তুতি যদি না থাকে আমরা রমাদান মাসের হক আদায় করে রোজা রাখতে সক্ষম হব না। রমাদান মাসে আমাদের কি কি কাজ বেশি বেশি করে করতে হবে আর কিছু কাজ আমাদেরকে একদম ছেড়ে দিতে হবে, তবে আমরা সিয়াম সাধনার মাধ্যম দিয়ে আমরা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখুন, বড় পরিতাপের বিষয়, কত রমাদান আমাদের জীবনে এসেছে গেছে, রমাদানের মতো রমাদান চলে যায়, আবার আসে, কিন্তু রমাদানের যে আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমাদের সাধিত হয় না। আমরা মুত্তাকি হতে পারি না, আমরা পরহেজগার হতে পারি না, আমরা রমাদানের হক আদায় করতে পারি না। এর কারণ হল, রমাদানের হক যেভাবে আদায় করা প্রয়োজন ছিল, রমাদানের সিয়াম সাধনা যেভাবে পালন করা প্রয়োজন ছিল তা আমরা করতে পারি না। এই জন্য আমরা রমাদান থেকে তেমন উপকৃত হতে পারিনি। তো জীবনের শেষ প্রান্তে এসে, জীবন সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, জীবনের রক্তিম আভা পশ্চিম দিগন্তে উদ্ভাসিত হয়ে গিয়েছে, কখন মালাকাল মউত এসে ডাক দিয়ে নিয়ে যাবে, জীবন প্রদীপ নিভে যাবে, জীবন নামক এই দিনটি আমার অস্তমিত, এই সূর্যটি অস্তমিত হয়ে যাবে, তখন আর হাহুতাশ করেও আর কোনো কাজ হবে না, তখন শত চেষ্টা করলেও, সাত জাগলেও আর এই দুনিয়াতে ফিরে আসা সম্ভবপর হবে না। এই জন্য আমরা প্রথম থেকেই রমাদানের তৈয়ারি করতে থাকি। রমাদানের তৈয়ারির জন্য আজকে আপনাদেরকে ইনশাআল্লাহ 32টি টিপস দিব। এই টিপসগুলো যদি আমরা ইনশাআল্লাহ গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ এই রমাদান আমাদের জন্য গুনামাফের রমাদান, এই রমাদান আমাদের জন্য কল্যাণের, বরকতের, রহমতের রমাদানে পরিণত হয়ে যাবে। প্রথম নম্বর হল, রমাদানের প্রস্তুতি পূর্বে আমাদের কিয়ামুল লাইলের আদত, অভ্যাস গড়ে তোলা। দেখুন, রমাদান মাসে দীর্ঘ রাতে দীর্ঘ নামাজ পড়তে হয়। এশার নামাজ আছে, বেতেরের নামাজ আছে, এরপরে তারাবির নামাজ আছে, কিয়ামুল লাইল আছে, তথা তাহাজ্জুতের নামাজ আছে। একজন মানুষের পূর্ব থেকেই যদি এই অভ্যাসগুলো না থাকে, বিশেষ করে শাবান মাস থেকেই যদি কিয়ামুল লাইল তথা তাহাজ্জুতের অভ্যাস তো না হয়, তাহলে রমাদান মাসে এতগুলো নামাজ রাত জেগে পড়া আমার জন্য হলো কষ্টকর হবে। এই জন্য আমরা প্রস্তুতিস্বরূপ এখন থেকেই, বাকি যে কটি দিন আছে, আর মাত্র 12টি দিন 13টি দিন আছে, আমরা আজ রাত থেকেই নিয়াত করব যে আমরা তাহাজ্জুতের নামাজ আদায় করব। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আল্লাহ পাক তাহাজ্জুদ সম্পর্কে বলেন, হে নবী, রাতের কিয়দংশে জেগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, এই তাহাজ্জুদের বিনিময়ে আপনাকে কিয়ামতের দিন মাকামে মাহমুদ সুপারিশের ব্যাপক ক্ষমতা প্রদান করা হবে। এটি হলো প্রথম টিপস। দুই নম্বর হল, আমরা এখন থেকে আমাদের কাজকর্মকে গুছিয়ে আনি, মাসরুফিয়াত, অর্থাৎ আমাদের কাজকর্মকে আমরা গুছিয়ে আনতে শুরু করি। এখন থেকেই যদি আমি কাজকর্মকে গুছিয়ে আনতে না পারি, তাহলে দেখবেন কাজকর্ম গুছিয়ে আনতে আনতে রমাদানের 10-15 দিন চলে গেছে, আমার কাজ আগের মতোই রয়ে গেছে। সেই জন্য আমি প্রস্তুতি পর্বেই সবগুলো কাজ আমি তাড়াহুড়া করে করে নেই। যেমন আমরা যখন বিদেশে যাত্রা শুরু করব, তখন এর আগেই আমার সমস্ত কাজগুলোকে গুছিয়ে নেই। কেউ হাজ করতে যাবেন, কাজগুলোকে গুছিয়ে নেন তিনি। মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের বিয়ের ব্যবস্থা করে যান, ছেলে মেয়েদের জন্য ওসিয়ত করে যান যে সেখান থেকে ফিরে আসব কি আসব না। এই জন্য আমাদের রমাদান আসার আগেই আমাদের কাজগুলোকে গুছিয়ে নেওয়া, যে রমাদান মাসটা যেন আমি ফ্রিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগি করতে পারি। তিন নম্বর হল, এখন থেকে আস্তে আস্তে আমরা যে টেকনোলজির সাথে যে আমাদের এক সম্পৃক্ততা এমন গভীরে পৌঁছে গিয়েছে যে টেকনোলজি ছাড়া আমরা আর বাঁচতে পারি না। দেখুন, এক অক্ত খাওয়া ছাড়া বাঁচা যায়, কিন্তু সেলফোন ছাড়া বাঁচা যায় না। মানুষ এয়ারপোর্টে যায়, পাসপোর্ট ভুল করে যায়, কিন্তু সেলফোন ভুল করে যায় না। আর ইন্টারনেটের সাথে, সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের এতটাই সময় নষ্ট হচ্ছে যে আমরা ইবাদত বন্দিগি করার কোনো সুযোগ করে উঠতে পারি না। এই জন্য এখন থেকে আমরা যদি এই ইন্টারনেটের ব্যবহার যদি আস্তে আস্তে কমা দিতে না পারি, তাহলে রমাদান মাসে আমরা এই অভ্যস্ততা গড়ে তুলতে সক্ষম হব না। রমাদান মাসে হঠাৎ করে আপনি এই অভ্যাস গড়ে তুলতে পারবেন না। এদিকে রোজাও আছেন, সারাদিন ফেসবুকে, সারাদিন দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে আপনার সময় চলে গেছে, আপনি দুরাকাত নামাজ পড়তে পারবেন না, আপনি এক খতম কোরআন তেলাওয়াত করতে পারবেন না, কিছুক্ষণ বসে জিকির আজকার করতে পারবেন না। সেই জন্য ইন্টারনেট ব্যবহার এখন থেকে আমরা কমিয়ে দেই। চার নম্বর হল, আমরা সময় নষ্ট না করি। এখন থেকে যদি আমরা সময় নষ্ট না করার অভ্যাস গড়ে তুলতে না পারি, তাহলে রমাদান মাসে গিয়ে হঠাৎ করে এই অভ্যাস গড়ে তোলা সম্ভবপর হবে না। সেই জন্য সময় আছে, অযথা সময়গুলো নষ্ট না করি। আমরা অধিকাংশ সময়টা ফালতু কাজে গল্পগুজব করে আমরা জিকরুল্লাহ ছাড়া আমরা সময় কাটিয়ে দেই। এখন থেকে সময় পাইলেই আমি কোরআন নিয়ে বসে যাই, নফল নামাজে বসে যাই, জিকির আজকারে বসে যাই, তসবিহ তাহলিলে বসে যাই, কিছুক্ষণ দিনের তালিম করি, কিছুক্ষণ হল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দিনের চর্চা করি, রমাদান কিভাবে আমরা আদায় করব এর জন্য প্ল্যান প্রোগ্রাম আমরা হলো এখন থেকেই তৈরি করতে থাকি। সেই জন্য সময় নষ্ট না করার অভ্যাস এখন থেকে আমাদেরকে গড়ে তুলতে হবে। দেখুন, জান্নাতিদের জান্নাতে কোনো আফসোস থাকবে না, শুধু একটি আফসোস থাকবে, দুনিয়ায় যে অযথা সময় নষ্ট করে গিয়েছে এর জন্য আফসোস হবে জান্নাতিদের দিলেও, যে হায় ওই সময়টুকু যদি নষ্ট না করতাম, যদি তখন আল্লাহর কিছু গুণগান গেতাম, যদি কিছুক্ষণ যদি আল্লাহর ইবাদত বন্দেগি করতাম, কিছুক্ষণ যদি বসে বসে আমরা কোরআন তেলাওয়াত করতাম, কিছুক্ষণ বসে বসে যদি আমরা তসবিহ তাহলিল পাঠ করতাম, কিছুক্ষণ বসে যদি আমরা দরুদ শরীফ পাঠ করতাম, তাহলে আজকে আমার জান্নাতের স্ট্যাটাসটা আরেকটু হাই হতো। এই আফসোসটা প্রতিটি জান্নাতীদের হৃদয়ের মাঝে থাকবে। আর জাহান্নামীদের তো আফসোসের কোনো অন্ত নাই। এই জন্য সময়কে আমরা সংরক্ষণ করার এখন থেকে অভ্যাস গড়ে তুলি। ফার্স্ট নম্বর হল, নফল ইবাদতের গুরুত্ব আমরা দিতে থাকি, নফল ইবাদতগুলোকে গুরুত্বের সাথে, এহতেমামের সাথে আমরা আদায় করতে থাকি। বৃহস্পতিবারের রোজা আছে, সোমবারের রোজা আছে, ইশরাকের নামাজ আছে, চাস্তের নামাজ আছে, এরপরে তাহাজ্জতের সালাত আছে। এই নফল ইবাদতগুলোকে আমরা যথাযথভাবে পালন করতে শুরু করি। এখন থেকে যদি আমরা পালন করি রমাদান, গিয়ে রমাদানে গিয়ে আমরা হাই স্পিডে আমরা ইবাদত করতে পারবো। দেখুন, একটা গাড়ি যখন আপনি চালাবেন, প্রথমে যদি 100 কিলোমিটারে আপনি স্পিড দিয়ে দেন, তাহলে দেখবেন যে আপনি ড্রাইভওয়ের আপনি দেওয়াল ভেঙে ফেলেছেন, অথবা লাইট পোস্টের লাইট যে আপনি আঘাত করেছেন, অথবা কারো দেয়ালে মেরে দিয়েছেন। আস্তে 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 গ্র্যাজুয়ালি আপনাকে হলো স্পিড উঠাতে হবে। রমাদান মাসে যদি আমি স্পিডলি, যদি স্মুথলি যদি ইবাদত করতে চাই, এখন থেকে আমাকে এই ইবাদতের গিয়ার উঠানো লাগবে। ইবাদতের গিয়ার যদি উঠে যায়, তাহলে 100 কিলোমিটারে গাড়ি চলছে, এখন হাইওয়েতে উঠে গেছে। এই 15 দিনে যদি আমরা এই নফল ইবাদতের এহতেমাম করি, তাহলে দেখবেন যে রমাদানের প্রথম দিন থেকে আমার জীবন নামক গাড়িটি হাই স্পিডে ইবাদত বন্দেগী করতে সক্ষম হবে। 6 নম্বর হল যে প্রত্যেকের জন্য স্কেজুয়াল তৈরি করে নেন, রুটিন তৈরি করে নেন। দেখেন, এটাকে আবার কেউ বেদাত বলবেন না। যেই মানুষের জীবনে রুটিন নাই, স্কেজুয়াল নাই, তারা দুনিয়াতে কোনো উন্নতির শিখরে কোনো দিন যেতে পারবে না। আজকে পশ্চিমা বিশ্ব দুনিয়ার লাইনে তারা উন্নত কেন, নন মুসলমানরা উন্নত কেন? তারা প্রত্যেকটি কাজ তারা রুটিন ভিত্তিক করে। দেখুন, সময় মতো ঘুমানো, সময় মতো ডিনার করা, সময় মতো ঘুম থেকে উঠে যাওয়া, সময় মতো অফিসে যাওয়া, সুবহানাল্লাহ, কি রুটিন মাফিক তাদের জীবনটা। এই জন্য তারা দুনিয়ার লাইনে উন্নতি করেছে। আমরাও যদি নাকি দিনের লাইনে আমরা উন্নতি করতে চাই, তাহলে আমাকে এখন থেকেই রুটিন তৈরি করে নিতে হবে যে রমাদান মাসে আমি এত খতম কোরআন তেলাওয়াত করব। আমি রমাদান মাসে প্রত্যহ কম পক্ষে 100 বার নবী আলাইহিসসালামের উপর দরুদ শরীফ পাঠ করব। রমাদান মাসে কম পক্ষে আমি দিনে আধা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া করব, আল্লাহর কাছে কান্নাকাটি করব। এত এত টাইম আমি কোরআন তেলাওয়াতে ব্যয় করব, এত টাইম আমি খানা পাকে ব্যয় করব, এত টাইম আমি ছেলে মেয়ে নিয়ে এতটুকু টাইম ব্যস্ত থাকব, এতটুকু টাইম আমি অফিস আদালতে ক্ষেত খামারে কাজ করব, এতটুকু সময় আমি নফল নামাজে ব্যস্ত থাকব। এখন থেকেই যদি এই রুটিন তৈরি করে না নেন, তাহলে দেখবেন যে রমাদান মাস চলে গেছে, আপনার কোনো ইবাদতই পূর্ণ করা হলো না। 7 নম্বর হল প্রত্যেকটি কাজের একটি নিজাম, অর্থাৎ নিয়ম নীতি তৈরি করে নেওয়া। কখন আপনি রান্না করবেন, কখন আপনি ইফতার তৈরি করবেন, কখন আপনি দোকানে যাবেন, কখন আপনি অফিসে যাবেন, এটার একটা রুটিন করে নেবেন। তাহলে দেখবেন যে রমাদান মাসে আপনার জন্য এই রুটিন ফলো করে চললে আপনার জন্য সব কাজ সুন্দরভাবে স্মুথলি আপনি করতে পারবেন। 8 নম্বর হল পবিত্র কোরআনের তেলাওয়াত আমরা এখন থেকে শুরু করে দেই। এখন থেকে যদি কোরআনের তেলাওয়াত শুরু করে না দেই, তাহলে রমাদান এসে যাবে, রমাদানের 10 দিন চলে যাবে, 15 দিন চলে যাবে, দেখবেন যে আমার কোরআন স্টাডি হয়নি। বহু মানুষ এমন আছে যারা নাকি রমাদানের শেষের দিক দিয়ে আমাদেরকে অনুরোধ করে, হুজুর আপনারা হাফেজ মানুষ, আপনি একটু আমাকে হেল্প করেন। আমি জিজ্ঞেস করি, ভাই বোন কিসের হেল্প করব? বলেন যে আমি তো খতমটা শুরু করেছিলাম, কিন্তু রমাদানের আছে মাত্র 2 দিন, আপনি আমার এখনো 10 পারা বাকি রয়েছে, আমার কয়েকটা পারা পড়ে দেন। আমি তাদেরকে উত্তর দেই যে ঠিক আছে ভাই, তাহলে যখন আপনার ক্ষুধা লাগে তখন আপনি আমাকে বলবেন যে আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আপনি আমার পক্ষ থেকে একটু খেয়ে নেন। তাহলে আমার খাওয়ার দ্বারা যদি আপনার ক্ষুধা নিবারণ হয়, তাহলে আমার তেলাওয়াতের দ্বারা আপনার ফায়দা হবে। আপনার প্রচণ্ড বেগে বাথরুমের প্রয়োজন হয়েছে, বাথরুম লেগেছে, আপনি আমাকে বললেন আপনি যে আমার পক্ষ থেকে একটু বাথরুম করে আসেন। দেখেন, আমি যদি বাথরুম করে তার পেটের ব্যথা যাবে? অনুরূপভাবে আমরা দুনিয়াটা খুব বুঝি, আখেরাত বুঝি না। আপনার তেলাওয়াত আমি করে দিলে আপনার লাভটা কি হবে? আপনার কোনো লাভ হবে না। আপনার তেলাওয়াত আপনিই যেন শেষ করতে পারেন, রমাদানের আগেই যেন, ঈদের আগেই যেন আপনার খতমটি শেষ হয়, এই জন্য এখন থেকেই কোরআন তেলাওয়াত শুরু করে দেন। যারা নাকি স্লো পড়েন, সবাই তো আর ফাস্ট পড়তে সক্ষম না, তারা কিন্তু অনেক সময় রমাদান মাসে সময়ের অভাবে খতম পড়তে পারেন না, তারা এখন থেকে তেলাওয়াতটা শুরু করে দেন। রমাদানের আগে যদি দশ পারা আপনি শেষ করে রাখেন, তাহলে রমাদানের প্রথম দিক থেকে, প্রথম দিন থেকে আপনি বাকিটুকু বিশ পারা থাকবে, বিশ পারা ইজিলি আপনি তেলাওয়াত করতে পারবেন। নয় নম্বর হল, এখন থেকে আমরা সাদাকা দান খায়রাতের হল অভ্যাস করে নেই। আল আসাদাকাতু তুতফিউ গাদাব রব্বি, সাদাকা হল আল্লাহ রব্বুল আলমিনের গুসার আগুনকে নিভিয়ে দেয়। দেখুন, জাহান্নামের আগুন আর গুসার আগুন নিভানের মতো দুনিয়ার কোনো মাধ্যম নাই। সারা দুনিয়ার সমস্ত ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে ফায়ার ফাইটারদের হাতে তুলে দিয়ে যদি বলে দেওয়া হয় যে তোমরা গিয়ে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, অমুক সাগর সব পানি জাহান্নামের মধ্যে ঢেলে দিবা, জাহান্নামের এক কোণাও ভিজবে না, আগুন নির্বাপিত হবে না। কিন্তু দুই জিনিসের দ্বারা জাহান্নামের আগুন নিভানো যায়, আল্লাহর গোস্বার আগুন নিভানো যায়। একটা হল আল্লাহর ভয়ে চোখের পানি দিয়ে। আল্লাহর ভয়ে যদি দুই ফোঁটা চোখের পানি আপনি ফেলতে পারেন, জাহান্নামের আগুন নিভে যাবে, আল্লাহ রাব্বুল আলমিনের গোস্বার আগুন নিভে যাবে। আর আরেকটি হল যে যদি নাকি আপনি সাদাকা করেন, সাদাকার দ্বারা আল্লাহর গোস্বার আগুন নিভে যায়, জাহান্নামের আগুন নিভে যায়। এই জন্য নবী আলাইহি সালাম বলে, ইত্তাকুন্নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন ফা ইল্লাম তাজিদ ফাবি কালিমাতিন ওয়াহিদা ফাবি কালিমাতিন তাইয়িবা, যে তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, জাহান্নামের আগুনকে নিভাও, এমনকি তোমার কাছে যদি একটি খোরমা খেজুর থাকে এটিকে তুমি দুই পাট করো, মধ্যে ফাটিয়ে দাও, এক অংশ হাফ তুমি নিজের জীবন বাঁচানোর জন্য খাও আর বাকি অংশ তুমি আল্লাহর রাস্তায় দান করে জাহান্নামের আগুন নিভাও। এই জন্য এখন থেকেই হল সাদাকার অভ্যাস করা। প্রত্যেকের বাড়িতে রমাদান মাসে এক একটি করে পট রাখবেন, সেই পটে আপনি এক একটি করে ডলার, একটা করে কোয়ার্টার রাখবেন। মাসের শেষে সেটি আপনি কোনো মসজিদে, কোনো দিনী প্রতিষ্ঠানে আপনি এটি দিয়ে দিবেন, অথবা গরিব মানুষকে আপনি দিয়ে দিবেন। সাদাকার অভ্যাসটা হলো এখন থেকেই আমরা করি। পনেরো নম্বর হল, বাচ্চাদেরকেও এই সাদাকা করার অভ্যাস অভ্যস্ত করে গড়ে তোলা। দেখুন, আমি আমার ছোটবেলায় দেখেছি, আমরা অনেক ভাই বোন, ছয় ভাই দুই বোন, আমরা যখন মসজিদে যেতাম, বাবার একার ইনকাম দিয়ে আমরা সবাই হলো হোস্টেলে থেকে পড়ি, বাবার একার ইনকামে বেচারা হিমশিম খেয়ে যেতেন এতগুলা ছেলে মেয়েকে পড়াতে গিয়ে। এরপরেও যখন আমরা জুমার নামাজ পড়তে যেতাম, আমাদের মা আমাদের হাতে কখনো কখনো চায়ের আনা উঠা দিতেন, কখনো কখনো তিনি হলেন আটানা উঠা দিতেন, কখনো কখনো খুব রেয়ার আমাদের হাতে এক টাকা দিয়েছেন এবং বলতেন যে বাবা আজকে জুমার দিন, তোমরা এই কোয়ার্টারটা, এই আটানাটা আল্লাহর ঘরে তোমরা দান করবা। আমরা হেসে বলতাম যে আম্মা এই আটানা দিয়ে, এই চার আনা দিয়ে মসজিদের কি হবে। তিনি বলতেন যে বাবা আমিও জানি এই চার আনা দিয়ে কিছু হবে না, আটানা দিয়ে কিছু হবে না, আমি তোমাদেরকে দান করার অভ্যাস শিখাচ্ছি যে আল্লাহর ঘরকে হেল্প করতে হয়। এক সময় তোমরা অর্থকরী কামাবা, তখন যেন তোমাদের হাত গুটিয়ে না রাখো, ছোটবেলার থেকে অভ্যাস হোক আল্লাহর রাস্তায় দান করার জন্য। তাহলে বড় হয়েও যখন আল্লাহ পাক তোমাকে অর্থ করে দিবে তখন তুমি দান করতে পারবা। আর এখন থেকে যদি অভ্যাস না হয়, বড় হয়ে তুমি মিলিয়ন ডলারের মালিক হলেও আল্লাহর রাস্তায় এক টাকা তুমি দিতে চাবা না। সেই জন্য আমি পরবর্তীতে ছোটবেলায় বুঝতে পারি নাই, কিন্তু বড় হয়ে বুঝতে শিখেছি যে এই শিক্ষার মাঝে কি ধরনের হেকমত লুকায়িত আছে। সেই জন্য বাচ্চাদেরকে সাদাকার অভ্যস্ত করে গড়ে তোলা। এগারো নম্বর হল, মসজিদে যাওয়ার অভ্যাস তৈরি করা, নিজেও যাওয়া, ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়া, যতটুকু সম্ভব মসজিদে গিয়ে কিছুক্ষণ হলেও মসজিদে থাকার অভ্যাস করা। দেখুন, আমাদের ছেলে মেয়েরা মসজিদে আসতে চায় না, মসজিদ থেকে ডিটাচ হয়ে গেছে আমাদের ছেলে মেয়ে। আজকে যার ফলস শ্রুতিতে, যার পরিণতিতে আজকে দেখেন মুসলমানের ছেলে, বহু মুসলমানের ছেলে আছে যে কোরআন বিশ্বাস করে না, যে আল্লাহকে বিশ্বাস করে না, যে রসুলকে বিশ্বাস করে না, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে বিরক্ত মন্তব্য করে, কারণ মসজিদের টাচে নাই। মসজিদ হল ইমানের জন্য পাওয়ার স্টেশন। এই পাওয়ার স্টেশন যদি অফ হয়ে যায়, সমস্ত বাড়ি ঘরের যে যেখানে আছে সব ইলেকট্রিসিটি হল অফ হয়ে যায়। সেই জন্য পাওয়ার স্টেশন যদি নাকি সেখানে ইলেকট্রিসিটি থাকে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে ইলেকট্রিসিটি থাকে। এই জন্য মসজিদ হল ইমানের জন্য পাওয়ার স্টেশন। ইমানের নূর এখান থেকে বন্টন হয়। মসজিদের সাথে সম্পর্ক নাই এরকম মানুষ জীবনে কোনোদিন মোমেন মুত্তাকি হতে পারবে না। উম্মতে মুহাম্মাদের মোমেন হতে হলে তাকে মসজিদের সঙ্গে সম্পর্ক থাকবে। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের সায়ার নিচে জায়গা দিবেন। তার মাঝে এক শ্রেণীর আছে, অকলবহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের হৃদয় মসজিদের সঙ্গে অ্যাটাচ থাকবে, তার দুনিয়ার কোথাও ভালো লাগবে না। হ্যাঁ, কাজকর্মের জন্য অফিসে যেতে হবে, দোকানদারকে দোকানে যেতে হবে, কৃষককে তার ফার্মে যেতে হবে, এগুলো সব প্রয়োজন আছে, কিন্তু সেখানে গেলেও মনটা পড়ে থাকবে মসজিদে। আবার কখন ফিরে যাব, মসজিদে যাব, আমি আল্লাহকে সিজদা করব, একে বলা হয় মসজিদের সঙ্গে অ্যাটাচমেন্ট। এই জন্য নিজেরাও মসজিদের সঙ্গে অ্যাটাচ হওয়া, সন্তানদেরকেও মসজিদের সঙ্গে তাদের দিলকে জুড়ে দেওয়া। বারো নম্বর হল, যে সমস্ত জিনিস আমার প্রয়োজন হবে রমাদান মাসে, সেগুলোকে এখন থেকেই বাজার ঘাট করে নেওয়া। আপনার গোশতের প্রয়োজন হবে, চাউলের প্রয়োজন হবে, ডাউলের প্রয়োজন হবে, হ্যাঁ তরি তরকারি যেগুলো বেশি দিন থাকবে না সেটি স্বতন্ত্র কথা, যে জিনিসগুলো মানুষের নিত্য প্রয়োজনীয়, এই বাজারগুলো আমরা রমাদানের আগেই সেরে ফেলি, যেন রমাদানের সময়ে, রমাদানের দিনে ভিড় ঠেলে গিয়ে আমার সারাটা দিন মার্কেটে ব্যয়িত না হয়। দেখেন, পাঁচটি রাত হলো মহাপবিত্র, তার মাঝে হলো একটি হলো ঈদের রাত, সেই ঈদের রাতেই হলো আমাদের হলো বাজারে, সারা রাত হলো বাজারে কাটে, সুবহানাল্লাহ। আর মা বোনদের কাটে হলো রান্নাঘরে, অথচ এটি হলো ইবাদতের রাত, এটি হলো ফজিলতের রাত। সেই জন্য বাজার ঘাট যা আছে প্রয়োজন, এগুলো সব মাছ মাংস আছে যেগুলো নাকি অনেক দিন পর্যন্ত ফ্রিজে রাখা যায়, এগুলো এখন থেকে কিনে নেন। আর রমাদানে যদি একান্ত শাকসবজির জন্য আপনাকে যেতে হয়, আপনি অল্প সময়ের জন্য গেলেন, দুই দিন তিন দিন এক সপ্তাহের জন্য কিনে আনলেন, বাজার থেকে নিজেকে দূরে রেখে মসজিদের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করা, কোরআনের সঙ্গে সম্পৃক্ত করা। ১৩ নম্বর হল, যাদের গত রমাদানের রোজা কাজা হয়ে গিয়েছে, অসুস্থতার কারণে হোক অথবা বার্ধক্যের কারণে হোক অথবা অন্য কোনো সফরের কারণে হোক, তারা রমাদান আসার আগেই যেন আমরা কাজাগুলো সেরে ফেলি। এমন যেন না হয় যে রমাদান এসে গেল, গত বছরের লোনই আমার ঘরে রয়ে গেছে। একজন মানুষ অতীতের লোন তার ঘরে রয়ে গেছে, আবার নতুন সময় এসে গেছে লোনের, তাহলে কোন লোন তিনি টানবেন? গত বছরের রোজা আমার জিম্মাদারিতে আছে, আবার নতুন বছরের রোজা এসে গেছে, তাহলে দুই বছরের লোন আমি কিভাবে টানব? এই জন্য মা বোনদেরকে বিশেষ করে বলি যে আপনারা যদি রোজা কাজা হয়ে থাকে, সেই রোজাগুলোকে এই এখন সুযোগ আছে আপনারা কাজা করে নিন। ১৪ নম্বর হল, রোজার অভ্যাস গড়ে তোলা। এখন থেকে যদি মাশা আল্লাহ অনেকে পাঁচ দিন রোজা রেখেছেন এই সপ্তাহে, সুবহানাল্লাহ, আল্লাহ তাদের রোজাকে কবুল করুন। দেখুন অভ্যাস হয়ে গিয়েছে, তাহলে রমাদান মাসে আর টেরই পাবেন না। আর হঠাৎ করে সারা বছর রোজা রাখে নাই, রমাদান মাসে যখন প্রথম দিন রোজা রাখবে, দেখবেন যে তার বিকালে মনে হবে যে সাকরাতুল মাউত ঘনিয়ে এসেছে, এমন কষ্ট হবে তার জন্য। এই জন্য এখন থেকে কিছু কিছু নফল রোজা আমরা রাখতে থাকি। এরপরে ১৫ নম্বর হল, যে আমরা ডায়েট কন্ট্রোল, অর্থাৎ খাওয়ার ব্যাপারে আমরা সতর্কতা অবলম্বন করি। অতিরিক্ত খাইলে মানুষের হল দিমাগ অকেজ হয়ে যায়, আলসামি শরীর ভিতর এসে যায়, শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। এই জন্য রমাদান মাসে আমাদেরকে সারাদিন না খেয়ে থাকতে হবে। এখন থেকে যদি আমি ডায়েট কন্ট্রোলের অভ্যাস করে নেই, রমাদানের রোজা আমার জন্য ইজি হয়ে যাবে। ১৬ নম্বর হল জিক্রুল্লাহর কসরত, অর্থাৎ হল সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে অবস্থায় থাকা। দেখুন, হজ হবে হল, আসল হজ হল ৯ তারিখে, জিলহজ মাসের ৯ তারিখে আরাফার দিন, এটি হল মৌলিক হল হজের দিন। কিন্তু হজের কার্যক্রম শুরু হয়ে যায় শাওয়াল মাস থেকে, ৮ তারিখ থেকে একদম পুরা কার্যক্রম শুরু হয়ে গেল। দেখুন, আগের থেকেই শুরু হয়ে যায়। এই জন্য রমাদান মাস কোরআনের মাস, জিকিরের মাস, তসবিহ তাহলিলের মাস। যদি প্রথম থেকেই আমরা যদি জিক্রুল্লাহর সঙ্গে অভ্যস্ত হয়ে যাই, দেখুন একটি ইবাদত যার সম্পর্কে আল্লাহ পাক কাসিরান শব্দ ব্যবহার করেছেন, সেটা হল জিকির। নামাজ পড়ো কাসির, ও আকিমুসসালাতা কাসিরান আল্লাহ পাক বলেন নাই, বেশি বেশি নামাজ পড়ো। ও আতুজ যাকাতা কাসিরান আল্লাহ পাক বলেন নাই, হজ বেশি বেশি করে করো, যাকাত বেশি বেশি দাও, এগুলো আল্লাহ পাক বলেন নাই। বরং বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে যিকির করো। ওয়া যিকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর স্মরণ যিকির বেশি বেশি করে করো, যদি তোমরা সফলতা পেতে চাও। সেই জন্য ১৬ নম্বর টিপস হল, এখন থেকে আমরা যিকরুল্লাহ অভ্যস্ত হই। সকালবেলায় সুবহানাল্লাহ ১০০ বার পড়েন, আলহামদুলিল্লাহ ১০০ বার, আলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ১০০ বার তেলাওয়াত করুন, পাঠ করুন। এরপরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম ১০০ বার পাঠ করুন, দরুদ শরীফ ১০০ বার পাঠ করুন। এখন থেকে সেই অভ্যাস গড়ে তোলা। ১৬ নম্বর হলো নফল ইবাদতের অভ্যাস করা, নফল নামাজের অভ্যাস করা। প্রত্যেক রাকাত, প্রত্যেক ওয়াক্তে নামাজের পরে ২ রাকাত করে আপনি নফলের নিয়াতে ২ রাকাত নামাজ পড়ুন, তাহলে দেখবেন যে রমাদান মাসে ২০ রাকাত তারাবি আপনার কাছে হলো ইজি মনে হবে। আমাদের তো ৮ রাকাতই পড়তে পারে না, ৮ রাকাতই নাকি তার হলো সাকরাতুল মাউত এসে যায়। অথচ দেখবেন যে ক্রিকেট খেলায় যখন নাকি ৫০ ওভারের খেলা হয়, উভয় পক্ষের ব্যাটিংয়ে ৮ ঘন্টা সময় লাগে, ৮ ঘন্টা সময় সুবহানাল্লাহ চাতকির মতো চেয়ে থাকে, সেখানে সময় আছে। সকার স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা হচ্ছে, ৯০ মিনিট হয়ে গেছে, বড় চমৎকার খেলা হয়েছে। দেখবেন যে ৯০ মিনিট যখন হয়ে যায়, আফসোসের কলিজাটা যেন ফেটে যায়, হ্যাঁ এত তাড়াতাড়ি শেষ হলো কেন। আবার যদি ওভার টাইম হয় তাহলে আবার আরো বড় খুশি হয়, ৩০ মিনিট ওভার টাইম, সেখানেও যদি গোল না হয় টাই ব্রেকারে যায় আরো বড় খুশি হয়, আজকের খেলাটা বলো মজা লেগেছে। দেখেন সব জায়গায় আমার বিরক্ত লাগে না কোথাও, কিন্তু যখন আমি নামাজে দাঁড়াই তখন আমি বিরক্ত হয়ে যাই। নামাজে যদি ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত পড়ে, সুবহানাল্লাহ কত মানুষের কত রকম ক্রিটিসাইজ, এই ইমামের কমন সেন্স নাই, এই ইমাম কিছু বোঝেছ যে না। তসবিহ যদি নাকি রুকু সেজদাতে গিয়ে দেখবেন যে একটু তসবিহ তাহলিল বেশি পড়েছে, বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করেছে, ৩ বারের জায়গায় ৭ বার পাঠ করেছে তসবিহ তাহলিল, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আ'লা, পিছন থেকে সিগন্যাল মারে, মানে ইমাম সাহেব তুমি কি মরে গেল নাকি, মাথা উঠাও না কেন। দেখুন এতটুকু ধৈর্য আমাদের নাই। আর যদি মাশা আল্লাহ যদি টিভির সামনে আমরা বসলাম, যদি নাটক দেখতে বসলাম, সোশ্যাল মিডিয়ার মিথ্যা নিউজের সামনে বসলাম, তাহলে তো রাত দিন সব হলো সমান হয়ে গিয়েছে। ভাইরা বোনরা, দেলের অবস্থা বড় খারাপ, দেল বড় রুগ্ন হয়ে গেছে। কোরআন তেলাওয়াত কার কাছে বিরক্তকর মনে হবে, নামাজ কার কাছে বিরক্তকর মনে হবে, জিকরুল্লাহ কার কাছে বিরক্তকর মনে হবে, তসবিহ তাহলিল কার কাছে বিরক্তকর মনে হবে, আল্লাপাকের ভাষায় যার অন্তরে নেফাক আছে। মুনাফিকরা নামাজ পড়বে লোক দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়, ওয়ালা ইয়াযকুরুন আল্লাহ, আর তারা আল্লাহর জিকির করতে পারবে না, ইল্লা কলিলা, এই দুই একটা আলফাজ তারা বলবে। সুবহানাল্লাহ, মুনাফিকদের এটা হলো চরিত্র, ইবাদতে বিরক্ত আসবে। দেখুন, নেফাক আমার ভিতরে মুনাফিকই আছে কিনা নাকি আমি খাঁটি মোমেন, এটার জন্য আপনাকে হসপিটালে যেয়ে টেস্ট করা লাগবে না, এমআরআই মেশিনতে উঠান লাগবে না। এরপরে দেখেন না, করোনা ভাইরাসের টেস্ট আছে, এ ধরনের কোনো টেস্ট লাগবে না, আল্ট্রাসাউন্ডও করতে হবে না, আপনি নিজেই এক্সাম করতে পারবেন, নিজেই টেস্ট করতে পারবেন আমার ভিতর নেফাক আছে কিনা। যদি নামাজে আপনার বিরক্তি আসে, কোরআন তেলাওয়াতে যদি বিরক্তি আসে, মসজিদে থাকতে যদি বিরক্তি আসে, খেলাধুলায় যদি মজা লাগে, বাজারে গিয়ে যদি আসতে দিল না চায়, স্টেডিয়ামে গিয়ে যদি আসতে দিল না চায়, তাহলে বুঝবেন আমার ভিতর ঈমান নেই, আমার ভিতর মুনাফিকি পয়দা হয়ে গেছে। এই জন্য নফল নামাজে অভ্যস্ত হয়ে যাওয়া। 18 নম্বর হল এখন থেকে কম ঘুমানোর অভ্যাস করা। দেখুন, নবী আলাইহিসসালাম রমাদানের শেষ দশ দিন সাদ্দাল মিজারা, একদম সৈনিকদের মতো কোমরে বেল বেঁধে নিয়েছেন। সুবহানাল্লাহ, নবী আলাইহিসসালাম এত সিরিয়াস হয়ে গেছেন, একদম নির্ঘুম তিনি ইবাদত বন্দেগী করতেন, শুধু নিজেই নয়, ও আইকাদা আহলাহু, রাতে ঘুরে ঘুরে নিজের মেয়ের বাসায়, নিজের স্ত্রীদের বাড়িতে ঘুরে ঘুরে তাদেরকে জাগিয়ে তুলতেন। এই ফাতেমা ওঠো, আজকে কি ঘুমানোর সময়? এই নাতিরা ওঠো, ঘুমানোর সময়, রমাদানের শেষ দশ দিন, কিয়ামুল লাইল করো, কোরআন তেলাওয়াত করো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাদানে কখনো কখনো দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতেন, রাতে তারাবী আর তাহাজ্জুদ মিলে আর এক খতম কোরআন তেলাওয়াত করতেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যাদের আমরা সমালোচনা করি, তাদের ইবাদত দেখেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ রমাদান মাসে কম পক্ষে 30 থেকে 40 খতম কোরআন তেলাওয়াত করতেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, হুম রিজালুন ওয়ানাহনু রিজালুন, তারাও মানুষ আমরাও মানুষ, আমরা কয় খতম পড়তে পারি? 19 নম্বর হল যে আমরা দুপুরে কিছুটা সময় কাইলুলা করার চেষ্টা করি। দেখুন, কাইলুলা শব্দের অর্থ ঘুম না, একটু ন্যাপ নেওয়া। দুপুরে যদি আপনি আধা ঘন্টা 20 মিনিট ন্যাপ নেন, দেখবেন যে আপনার নতুন করে আবার এনার্জি হচ্ছে। আমরা তো ঘুম থেকেই উঠি 12টার সময়, আর লাঞ্চ হলো 1টার সময়, আমাদের তো ব্রেকফাস্ট আর লাঞ্চ তো একই সময় হয়। বহু মানুষ আছে আজকে নর্থ আমেরিকাতে আসছেন, তারা 5-6 বৎসরে কখনো সূর্য দেখে নাই। তাহলে সূর্য দেখে নাই, এই অর্থ হলো কি, ঘুম থেকে উঠেছে 12টার সময়, 10টার সময়, 1টার সময় ঘুম থেকে উঠেছে। দুপুরবেলায় আপনি একটু কাইলুলা করেন, ফজরের পরে যেই ব্যক্তি ঘুমাবে আল্লাহর কসম, তার লাইফে কোনোদিন বরকত দেখবে না সে। ফজরের পরে ঘুমানোর অভ্যাস ছেড়ে দেন। এর জন্য কি করতে হবে, আর্লি বেডে যাওয়া লাগবে। আপনি যদি রাত 2টা 1টা পর্যন্ত শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে থাকেন, তাহলে তো স্বভাবতই আপনি ফজরের পরে হলে ঝিমাবেন। আর যদি আপনি এশার পরে সাথে সাথে যদি বেডে চলে যান, আপনি যদি ভোর 5টাতেও উঠে তাহাজ্জতে দাঁড়িয়ে যান, দেখবেন যে ফজরের পরে আপনার ঘুম আসবে না। হ্যাঁ, জলদি জলদি কাজে চলে যান, কাজে যাওয়ার পরে এরপরে আপনি জোহরের নামাজের আগে পরে সামান্য একটু কাইলুলা করেন, আধা ঘন্টা কাইলুলা করেন, আবার নতুন করে এনার্জি আসবে। কাইলুলা এটা হলো সুন্নাত, এই সুন্নাতের আমল আমাদের কাছে নাই। 20 নম্বর হল যে পরিবারের সদস্যদের তাদের হলো রমাদানের, তাদের মাইন্ড তৈরি করা রমাদানে ইবাদত বন্দেগী করার। ঘরের ভিতরে সিনারি আনেন রমাদান, বিভিন্ন ধরনের রমাদানের সিনারি আপনি ঘরের ভিতর এখন থেকে টানানো শুরু করে দেন। রমাদান করিম লেখা ঘরের ভিতর টানান, কোরআনের ক্যাসেট বাজাতে থাকেন, কোরআনের সিডি বাজাতে থাকেন যে রমাদান আসতেছে। এরপরে তাদের মাইন্ডে বারবার বলেন, খাইতে বসলে তাদের সঙ্গে যখনই এক হবে, বাবা রমাদান আসতেছে, মামুনি রমাদান আসতেছে, আমাদের মহিমাম্বিত মাস, এ মাসেই কোরআন নাজিল হয়েছে, এ মাসেই লাইলাতুল কদর আছে, এটি ইবাদত বন্দেগীর মাস, সাম্যের মাস, সিয়াম সাধনার মাস, মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস, আল্লাহর কাছে রোনাজারি কান্নাকাটি করার মাস, প্রস্তুতি গ্রহণ করো। তাহলে দেখবেন যে বারবার বলতে বলতে আমাদের ছেলে মেয়েদের মাইন্ড তৈরি হয়ে গেছে রমাদান, তাদের কাছে মনে হবে রমাদান একটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি রমাদানের আলোচনাই না হয়, সেই জন্য আমাদের বাচ্চারা বলে খ্রিসমাস হলিডে বেটার দেন দ্য ঈদ হলিডে। কারণ কি, তারা বলে ওখানে এনজয় আছে, ওখানে ফান আছে, ঈদ হলিডেতে কোনো ফান টান নাই। এই ধরনের মানসিকতা আমাদের বাচ্চাদের হয়ে গেছে। আর বড়দের তো মাশা আল্লাহ, তাদের হলো ঈদের চেয়ে হলো পূজা ভালো লাগে। হিন্দুদের পূজাতে এত মুসলমানকে কিভাবে যায়, আল ইয়াদু বিল্লাহ। এই জন্য এখন থেকে হলো অভ্যাস করা। 21 নম্বর হলো, যাদের সিগারেটের স্মোকিংয়ের অভ্যাস আছে, আপনি এখন থেকে ওয়াদা করে নেন, যাদের জর্দারও অভ্যাস আছে তারাও এরাদা করে নেন যে জর্দা সারবো, সিগারেট সারবো। আরও অন্যান্য নেশার যদি কারো থেকে থাকে সেগুলো ছেড়ে দেওয়ার জন্য এই রমাদান মাস হলে একটি মোক্ষম সুযোগ, এটি আপনি গ্রহণ করার চেষ্টা করুন। সিগারেট সারার জন্য, স্মোকিং সারার জন্য রমাদানের চেয়ে উত্তম সময় আর নাই, জর্দা সারার জন্য রমাদানের চেয়ে উত্তম আর কোনো সময় নাই। বলেন তো জর্দাতে ক্ষতি না লাভ? সমস্ত দুনিয়ার মেডিকেল সায়েন্সের কাছে যাবেন, বলবে যে জর্দা এটা হলো একটা জীবন্ত মহামারী যা মানুষের জীবনকে কিল করে দেয়, সেই জন্য জর্দার অভ্যাস ছাড়ুন, সেই জন্য জর্দার অভ্যাস ছাড়ুন। 22 নম্বর হলো, রোজার মাসায়েল গুলা আমরা রমাদানের আগেই আমরা শিখে নেই। যে কোনো মাসায়েল সে ইবাদত শুরু করার আগে শিখে নেওয়া এটা হলো ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি নরনারীর উপর প্রয়োজনীয় দিনের বিধান শেখা এটা হলো ফরজ। আপনি রোজা যখন শুরু করবেন, এই রমাদান মাসে যে মাসায়েলগুলো আসবে এগুলো শিক্ষা করা আপনার জন্য হলো ফরজ। সেই জন্য রমাদানের মাসায়েলগুলো বেশি বেশি করে শিখে নেন। 23 নম্বর হলো, বেশি বেশি করে এখন থেকে দোয়া শুরু করে দেন, হে আল্লাহ তুমি আমাকে রমাদান মাসে রমাদানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করো, হে আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখো, রমাদান মাসে আমি যেন অসুস্থ হয়ে আমার রমাদানের ইবাদত বন্দেগীর থেকে যেন আমি মাহরুম হয়ে না যাই, হে আল্লাহ তুমি আমাকে সবে কদর আমার ভাগ্যে এইবার রেখো, হে আল্লাহ তুমি আমাকে তোমার খাঁটি বান্দাদের অন্তর্ভুক্ত করে নিও এই রমাদান মাসে। লক্ষ লক্ষ মানুষকে তুমি সাধারণ ক্ষমা ঘোষণা করবে, রব্বুল আলামিন তুমি এই গুনাগারকেও তার মাঝে সামিল করে নিও। আল্লাহর কাছে তৌফিক চাওয়া, তৌফিক না চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ইবাদত আল্লাহ পাক তৌফিক উঠা নিতে পারেন। দেখেন গত বৎসর যারা হজের এরাদা করেছিলেন তারা গত বৎসরও হজে যেতে পারেন নাই, এই বৎসরও পারবেন বলে মনে হচ্ছে না, না পারার সম্ভাবনাটা 95%। তাহলে দেখেন আল্লাহ রব্বুল আলামিন মনে আপনারা মনক্ষুণ্ণ হবেন না, তৌফিক উঠা নিয়েছেন, তৌফিক উঠিয়ে নিয়েছেন বলেই তো হজ আমার নসিব হচ্ছে না। আল্লাহ ইচ্ছে করলে রমাদান মাসের যে ইমেজ, সেই ইমেজের তৌফিক আল্লাহ পাক গতবার উঠিয়ে নিয়েছিলেন। আল্লাহ পাক এই বছর যেন উঠান আনেন, আমরা যেন মাসাজিদে এসে একসাথে সালাতুত তারাবি আদায় করতে পারি, একসাথে কিয়ামুল লাইল আদায় করতে পারি। আল্লাহর কাছে চাওয়া হে আল্লাহ তুমি এই তৌফিক উঠা নিও না। ২৪ নম্বর হল প্রত্যেকের হল নিজের আখলাককে সংশোধন করা, চরিত্রকে সংশোধন করা, নিজেকে সব সময় হল অন্যের চেয়ে অধম মনে করা, অন্যকে নিজের চেয়ে উত্তম মনে করা, নিজের যে সমস্ত বাদ আখলাকগুলো আছে, মিথ্যা বলার অভ্যাস আছে, গীবতের অভ্যাস আছে, চগলখড়ির অভ্যাস আছে, এর সঙ্গে ওর হল গুতাগুতি লাগানোর অভ্যাস আছে, এগুলো সব আমরা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে খাঁটি মোমেন মুত্তাকি হয়ে যাই, অভ্যাসগুলো ছেড়ে দিই। ২৫ নম্বর হল আমার নিয়াতকে সংশোধন করে নেওয়া, যে আমি শুধুমাত্র রোজা রাখবো আল্লাহ পাকের জন্য। আর ২৬ নম্বর হল আমার অন্তরটাকে আল্লাহর জন্য খালি করে নেওয়া, আমার এই অন্তর দিয়ে ভালোবাসবো আমি আল্লাহ পাককে, ভালোবাসবো নবী আলাইহি সালাতু ওয়াসালামকে, এই অন্তর দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহাব্বত করব, আল্লাহকে অন্তরের ভিতরে জায়গা দেব, অন্তরটাকে ফারেক করে দেই। ২৭ নম্বর হল তৌবা করার ব্যাপারে আমরা দেরি না করা, আজ থেকে আমরা তৌবা শুরু করে দেই, হে আল্লাহ তুমি আমার দিলকে পবিত্র করে দাও, হে আল্লাহ আমার গুনাগুলো মাফ করে দাও, আমি যেন গুনামুক্ত অবস্থায় একদম পরিচ্ছন্ন হৃদয় নিয়ে দেল নিয়ে যেন আমি রমাদানের রোজা আমি রাখতে পারি, রমাদান মাসটা যেন পাপের পঙ্কিলতা বহন করে আমাকে দুনিয়ায় থাকতে না হয়। তাহলে রমাদানের টেস্ট, রমাদানের মজা, রমাদানের আনন্দ আমি অনুভব করতে পারব না। আর ২৮ নম্বর হল অন্যান্য মানুষদেরকে দিনের কাজে হল আহ্বান করা, প্রচার করা, যে ভাই রমাদান আসতেছে, ইনশাআল্লাহ আমরা এখন থেকে প্রস্তুত হয়ে যাই, মুখে মুখে কে বেজার হলো আর কে খুশি হলো এটা দেখবেন না, আপনি যে তাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ পাকের কাছে আপনি রিওয়ার্ড অলরেডি পেয়ে গেছেন, তিনি যদি আপনার কথা শুনে যদি আমল শুরু নাও করে আপনি রিওয়ার্ড পেয়ে গেছেন, আর যদি তিনি যদি আমল শুরু করে দেয় তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। এটি হল ২৮ নম্বর। ২৯ নম্বর হল উত্রুক ফুদুল আন-নাযরি তুওয়াফিকু লিল খুশু', যে আমরা আমাদের নজরকে হেফাজত করব তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ের মাঝে খুশু খুদু পয়দা করে দিবে, একাগ্রতা, ইবাদতে একাগ্রতা আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন। এটি হল ২৯ নম্বর। ৩০ নম্বর হল অতিরিক্ত কথা যদি আমরা বন্ধ করে দেই, জরুরত ছাড়া কথা না বলে তুয়াফিকু লিল হিকমা, আল্লাহ পাক আমার মাইন্ডের মাঝে, ব্রেনের মাঝে আল্লাহ পাক হিকমত দান করবেন। ৩১ নম্বর হল উত্রুক ফুদুল আত-তাআম তুয়াফিকু লিল ইবাদা, যে আমি যদি অতিরিক্ত খানাদানা ছেড়ে দেই বেঁচে থাকার জন্য, যতটুক ততটুকুই যদি করি আল্লাহ পাক আমাকে ইবাদত করার তৌফিক দান করবেন। আর লাস্টটা হল যে মানুষের দোষ ত্রুটি তালাশ করার অভ্যাস ছেড়ে দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখে আমার দোষগুলোকে আল্লাহ পাক ধরিয়ে দিবেন, আমি তখন সেই দোষগুলোর থেকে সংশোধন হওয়ার চেষ্টা করব। আর সারা দিন যদি মানুষের দোষ ত্রুটি তালাশ করার পিছনে আমরা যদি ব্যয় করি তাহলে নিজের দোষগুলো চোখে ধরা পড়বে না, এই দোষ নিয়েই আমি কবরে যাব। রমাদানে এই ৩২টি কাজ যদি আমরা করতে পারি এটি হলো রমাদানের প্রস্তুতিমূলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন যেন এই ৩২টি টিপস যেন আমরা রমাদানের আগেই প্রস্তুতিমূলক আমরা আমল করতে পারি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মোহতারাম সাইদ ভাই এবং ফাহমিদা আপা, ওনাদের মা জননী গতকালকে বাংলাদেশে ইন্তিকাল করেছেন, তার জন্য আমরা দোয়া করি। মোহতারাম শামিমউদ্দিন চৌধুরী, উনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, আজকে ওনার দাফন হয়েছে নিউ ইয়র্কে। ওনার বড় ভাই গত বছর এই দিনে মারা গিয়েছিলেন, এবং তার আরেক ভাই মেজ ভাইও এই এক বৎসরের মধ্যে মারা গেছে। তিন ভাই এক বৎসরে মারা গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তিন ভাইকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম যেন আল্লাহ পাক দান করেন। আমাদের মহতারাম বড় ভাই নজরুল ইসলাম, ওনার খালা শাশুড়ি অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছেন, আমরা প্রত্যেকেই দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, তিনি যেন আমাদের রমাদানের যে সমস্ত ফাদায়েল বরকত আছে এর থেকে যেন আমাদেরকে মাহরুম না করেন, গত বৎসরের মতো যেন আমাদের দুঃখ ভারাক্রান্ত হৃদয়ের রমাদানকে যেন আমাদেরকে অতিবাহিত করতে না হয়। আল্লাহ পাকের কাছে আমরা সেই দোয়া করি। আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালামু হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাকত রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اله العالمين জীবনটা তো ভুলে কাটিয়ে দিয়েছি, জীবন সন্ধ্যা তো ঘনিয়ে এসেছে, কি আল্লাহ জীবনের পশ্চিম দিগন্তে তো রক্তিমাঘ আভা চেয়ে নিয়েছে, কখন যেন জীবনের সূর্যটি অস্তমিত হয়ে যাবে, মালাকাল মওত ছোঁ মেরে আমার হৃদয় থেকে জীবনটাকে বের করে নিয়ে যাবে, এখনো পর্যন্ত আল্লাহ তোমার নাফরমানি ছাড়তে পারলাম না, এখনো পর্যন্ত পাপের পঙ্কিলতার থেকে বের হতে পারলাম না, তোমার অগণিত অজস্র নিয়ামতকে তোমার নাফরমানি করি, তোমার জমিনে চলে তোমারই নাফরমানি করি, তোমার আলো বাতাস ভোগ করে তোমারই বিরোধিতা করি, তোমার আকাশের ছায়ার নিচে থেকে আল্লাহ তোমারই নাফরমানি করি, এত বেশি নাফরমানি করেছি আল্লাহ এর কোনো সীমারেখা নেই, সাগরের একটি আল্লাহ সীমারেখা আছে, আকাশের একটি পরিধি আছে, আল্লাহ আমাদের গুনার কোনো পরিধি নেই, সমুদ্রের ফানার চেয়ে আমাদের গুনাহ আরো বেশি, আল্লাহ সারা দুনিয়াতে যত ধুলিকণা আছে তার চেয়েও বেশি, বৃষ্টির ফোঁটার চেয়েও বেশি, আল্লাহ আমাদের গুনার তুলনায় তোমার রহমত শত সহস্র নয় লক্ষ কোটি নয়, আল্লাহ তুলনাহীন বেশি, তোমার রহমতের আশায় আমরা হাত উঠিয়েছি, মেহরবানি করে আমাদের জীবনের গুনাগুলাকে মাফ করে দিও আল্লাহ, রমাদানের আগেই যেন আমরা গুনামুক্ত জীবন যাপন করে রমাদানের সওগাতকে আমরা আমন্ত্রণ জানাতে পারি, রমাদানের আল্লাহ সিয়াম সাধনার মাধ্যম দিয়ে আমরা যেন আমাদের স্পিরিচুয়ালি লাইফটাকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারি আল্লাহ, আমাদের গুনাগার আত্মা এবং কল্পটাকে যেন আমরা কলবে সালিম মে পরিণত করতে পারি, রব্বুল আলামিন আমরা যেন খাঁটি মুমিন মুত্তাকি হয়ে যেতে পারি, আমাদেরকে সে তৌফিক দান করো আল্লাহ, তুমি যেমন অনুগ্রহ করে হেদায়েত দিয়েছ, আমরা কোনোদিন হেদায়েত চাইনি তোমার কাছে আল্লাহ, তুমি বংশগতভাবে জন্মগতভাবে তুমি আল্লাহ ইচ্ছা করেই হেদায়েতের উপর জন্ম দিয়েছ আল্লাহ, এমনিভাবে তুমি এই নিয়ামতকে তুমি আমাদের দিল থেকে ছিনিয়ে নিয়ে নাও আল্লাহ, যেভাবে হেদায়েত দিয়েছ ওইভাবে তুমি আমাদেরকে আল্লাহ নেক আমল করার তৌফিকটাও দান করো আল্লাহ, তুমি তৌফিক না দিলে আমরা কেউ নেক আমল করতে পারবো না, রব্বুল আলামিন মেহরবানি করে আল্লাহ তুমি আমাদের নেক আমল করার তৌফিক দান করো, তৌফিকের নিয়ামতকে তুমি উঠিয়ে নিও না আল্লাহ, গত বৎসর রমাদানে আল্লাহ বহু ইবাদতের তৌফিকের নিয়ামত উঠিয়ে নিয়েছিল আল্লাহ, হজের নিয়ামত উঠিয়ে নিয়েছিল রব্বুল আলামিন, জানি আমাদের গুনাহতে তুমি এত অসন্তুষ্ট হয়েছো আল্লাহ, আমাদেরকে ঘাড় ধরে তোমার ঘর থেকে ধাক্কা মেরে তুমি বের করে দিয়েছিল রব্বুল আলামিন, আমরা আবার ফিরে আসছি তোমার দরজায় এসে আমরা করানাচ্ছি খটখটাচ্ছি, রব্বুল আলামিন, তুমি তোমার তাওহীদ, হে আল্লাহ দরজাকে আবার খুলে দাও, হে আল্লাহ তোমার ঘরে, হে আল্লাহ পূর্ণাঙ্গভাবে প্রবেশের অনুমতি তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের যত মুরব্বিয়ানে কেরাম কবরবাসী হয়ে গেছেন, হে আল্লাহ আজকে যারা হাত উঠিয়েছেন, কেউ জনম দুঃখিনী মাকে হারিয়েছেন, কেউ শ্রদ্ধেয় পিতাকে, দাদাকে, দাদিকে, শ্বশুরকে, শাশুড়িকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে হারিয়েছেন, যে যেখানে যেভাবে অন্ধকার কবরে শুয়ে আছে, রব্বুল আলামিন তুমি তাদের আরওয়াহকে আজকের এই মাহফিলের সওয়াব হাদিয়াটুকু তুমি পৌঁছে দিও, কবরের আযাবকে তুমি মাফ করে দিও। ইয়া আল্লাহ, বিশেষ করে শহীদ ভাই ফাহমিদা আপা, আজকে ওনাদের মা জননীকে হারিয়েছেন, ইয়া আল্লাহ মহতারাম শামীমুদ্দিন চৌধুরী ভাই, হে আল্লাহ মুনিম চৌধুরী ভাই, ওনার আর এক ভাই ইন্তেকাল করেছেন, রব্বুল আলামিন তুমি তাদের কবরকে রিয়াদুল জান্নাহ বানিয়ে দিও, জীবনের সমস্ত নেক আমলগুলোকে তুমি কবুল মঞ্জুর করো, গুনাহকে তুমি মাফ করে দিও। হে আল্লাহ, তিন ভাই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, হে আল্লাহ তুমি তাদেরকে শাহাদতের মর্যাদা দান করো, কিয়ামতের মুসিবতের দিন হে আল্লাহ ভাইদেরকে একসঙ্গে জান্নাতে পরিচয় লাভ করে দিও। রব্বুল আলামিন, আল্লাহ এই মা জননী যিনি ইন্তেকাল করেছেন, তার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিও। সন্তানরা কাছে থেকে দেখতে পারেননি, আল্লাহ হৃদয় ফেটে চৌচির হয়ে যাচ্ছে, রব্বুল আলামিন তুমি সন্তানদের এই হৃদয়ের আহাজারিকে কবুল করে আল্লাহ তুমি মা জননীকে তুমি জান্নাতের আলা আলিয়েনে জায়গা করে দাও, আর জান্নাতের ভিতরে গিয়ে আল্লাহ মা জননীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ ওনাদের পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করো। পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুমিনাত, যত মানুষ অসুস্থ আছেন, মুসলমান হোক নন মুসলমান হোক, তাদেরকে তুমি সেহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো। ইলাহুল আলামিন, নজরুল ভাইয়ের খালা শাশুড়ি অসুস্থ, আরো অনেকেই অসুস্থ আছেন, উজমার দুটি মেয়ে অসুস্থ, রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদেরকে শেফায় কামেলা আজিলা নসিব করো। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন দারুস শেফা থেকে শেফা দিয়ে দিও। রব্বুল আলামিন এই করোনা ভাইরাসের মহামারীর থেকে দুনিয়াকে, দুনিয়াবাসীকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, আল্লাহ একটি বছর হয়ে গেছে, আল্লাহ আর তোমার পরীক্ষাকে দীর্ঘায়িত করো না যে আমরা ফেল করে, আল্লাহ আমরা তোমার দুর্বল উম্মত, আল্লাহ আর কঠিন পরীক্ষা নিও না, তুমি এই করোনা ভাইরাসের হাত থেকে মানব জাতিকে তুমি মুক্তি দান করো। হে আল্লাহ তোমার ঘর মসজিদগুলোকে খুলে দাও, হারামাইন শরীফাইনকে খুলে দাও, হে আল্লাহ মজলুম মুসলমানদেরকে হেফাজত করো, আমাদের মাতৃভূমিটাকে তুমি হেফাজত করো। ইলাহুল আলামিন, আল্লাহ তুমি আমাদের ইসলামিক সেন্টারকে কবুল মঞ্জুর করো, হে আল্লাহ এর যত হাজত আছে তুমি গায়েব থেকে ব্যবস্থা করে দাও, যত জরুরত আছে তুমি পুরা করে দাও, হে আল্লাহ যত রোকাউট, হে আল্লাহ প্রতিবন্ধকতা আছে, হে আল্লাহ তুমি গায়েবি খাজানা থেকে দূর করে দাও। আল্লাহ পনেরোটি মাস যাবত তোমার মন্দাবন্দিরা যে জায়গায় সেজদা করেছেন, যার সেজদাকে তুমি কবুল করেছ, হে আল্লাহ এর বরকতে আল্লাহ তুমি এই জায়গায় আল্লাহ কিয়ামত পর্যন্ত জন্য মসজিদ হিসাবে কবুল মঞ্জুর করো। হে আল্লাহ এই ভূখণ্ডের মালিক তুমি, তোমার কাছেই ভরসা করি, তোমার উপরে ভরসা করি, তোমার কাছেই ফরিয়াদ করি, তোমার কাছেই আবদার করি, তুমি এটিকে পার্মানেন্ট মসজিদ বানিয়ে দাও। হে আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দাও। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। সম্মানিত শ্রোতা এবং দর্শক, দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।